207 থেকে 209 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়ো না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন pearstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ না চাইলেও ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে গতকাল 5 দখলদার ইসরায়েলি সেনা নিহত, গাজায় প্রাণ গেছে আরেকজনের। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন, ঝামেলা ছাড়া ঘরে বসেই আয়কর জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মোতায়েন নিরাপত্তা বাহিনীর আতঙ্ক কাটেনি, সেনাবাহিনীর গুলিতে এক গেরিলা নিহত। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ না চাইলেও ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের উপযুক্ত জবাব দেবে। তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমরা আমাদের দেশ ও জাতির অধিকার রক্ষা করব। আমরা ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের উপযুক্ত জবাব দেব। ইসরায়েলের অব্যাহত আগ্রাসী তৎপরতা ও অপরাধযজ্ঞ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে, যা নিয়ে তিনি বলেন, মার্কিন সরকার ইসরায়েলকে এ ধরনের অপরাধ চালিয়ে যেতে উস্কানি দিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর একদিন পর প্রেসিডেন্ট পেজিশকিয়ান এ বক্তব্য দিলেন। ইসরায়েলি হামলায় ইরানের 4 সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হন। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশের সরকার ও জনগণ বিগত 45 বছরে একথা প্রমাণ করেছে যে তারা কখনো কোনো আগ্রাসী শক্তির কাছে নতি স্বীকার করে না। তিনি আরও বলেন, বিশ্ববাসীর কাছে আজ একথা প্রমাণিত যে ইসরায়েল অপরাধ চালাচ্ছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান ইসরায়েলের পৃষ্ঠপোষকদের বিশেষ করে মার্কিন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, তারা স্বাধীনতা ও মানবাধিকারের কথা বলে, কিন্তু বাস্তবে গাজা উপত্যকায় ইসরায়েলের হাতে প্রায় 50,000 নারী পুরুষ ও শিশুর পাশবিক হত্যাকাণ্ডের ব্যাপারে নীরবতা অবলম্বন করছে। ইরান সব সংকট সাফল্যের সঙ্গে উতরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টিন বাইরিসিওলের কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে এই আহ্বান জানান। ইহুদিবাদী ইসরায়েল ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানোর একদিন পর তিনি এই চিঠি দিলেন। চিঠিতে আরাকচি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের এই সুস্পষ্ট আগ্রাসন ও বেআইনি কর্মকাণ্ডের নিন্দা জানাতে এবং এই অপরাধী সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক তলব করার জন্য পরিষদের প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাতে পাঁচ দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গতকাল ইসরায়েলি বাহিনী এই ঘোষণা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অ্যালন ব্রিগেডের একটি ব্যাটালিয়নের পাঁচজন রিজার্ভ সেনা দক্ষিণ লেবাননের যুদ্ধের সময় মারা গেছে। এসব সেনা শনিবার নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবারের এই ঘটনার ফলে লেবাননের স্থল আগ্রাসন চালাতে গিয়ে এই পর্যন্ত ইসরায়েলের স্বীকারোক্তি মতে অন্তত 37 জন সেনা নিহত হয়েছে। তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শুধু গত সপ্তাহে মারা গেছে 24 জন সেনা। দক্ষিণ লেবাননে আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলি সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, একটি ভবনে লুকিয়ে থাকা হিজবুল্লাহ তিন প্রতিরোধ যোদ্ধাকে দেখে ইসরায়েলি সেনারা বিস্মিত হয়ে পড়ে। প্রতিরোধ যোদ্ধারা গ্রেনেড নিক্ষেপ করে এবং ইসরায়েলি সেনাদের দিকে গুলি করে। তখন ভবনটিতে আগুন লেগে যায় এবং সেটি ইসরায়েলি সেনাদের উপর ধসে পড়ে। নিহতদের মধ্যে দুইজন মেজর পদমর্যাদার এবং একজন ক্যাপ্টেন। এ ঘটনায় 14 সেনা আহত হয়েছে, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এদিকে গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একজন স্টাফ সার্জেন্টের মৃত্যুর কথা ঘোষণা করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ঝামেলা ছাড়া ঘরে বসেই আয়কর জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব সরকারি কর্মকর্তা কর্মচারী ও সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেওয়াত এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে ই রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন, আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেওয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে ই রিটার্ন ও আয়কর জমা দিতে হয়। তরুণ তরুণীদের অনুরোধ করছি এই ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে। সরকার সব ধরনের কর অনলাইনে সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা ব্যাংক খাত থেকে 17 বিলিয়ন বা $1,700 কোটি সমপরিমাণ অর্থ সরিয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান মনসুর বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের সাবেক কিছু কর্মকর্তা শীর্ষস্থানীয় ব্যাংক দখল করতে সহায়তা করেছেন। এসব ব্যাংক দখল করে আনুমানিক 2 লাখ কোটি টাকা অর্থাৎ $1,670 কোটি বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। এক্ষেত্রে নতুন শেয়ারধারীদের ঋণ দেওয়া ও আমদানির অতিরিক্ত খরচ দেখানোর মতো পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, যে কোনো বৈশ্বিক মানদণ্ডে এটি সবচেয়ে বড়, সবচেয়ে ব্যাপক ব্যাংক ডাকাতি। এই মাত্রায় অন্য কোথাও ব্যাংক ডাকাতি হয়নি। এটি ছিল রাষ্ট্রীয় মদতপুষ্ট এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িতরা ব্যাংকের সাবেক প্রধান নির্বাহীদের মাথায় বন্দুক না ঠেকালে এটা হতে পারত না। এদিকে সাইফুল আলমের পক্ষে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল আর কুইহার্ট অ্যান্ড সলিভান একটি বিবৃতি দিয়েছে। তাতে এস আলম গ্রুপ জানিয়েছে গভর্নরের অভিযোগের কোনো সত্যতা নেই। এতে বলা হয় এস আলম গ্রুপ ও বাংলাদেশের আরও কিছু শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সমন্বিত প্রচারণা এমনকি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার মৌলিক নীতির প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে এক গেরিলা নিহত হয়েছে। গেরিলারা আখনুর সেক্টরে বাতাল এলাকায় সেনা সদস্যদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। তখন সেনা জওয়ানদের গুলিতে এক গেরিলার মৃত্যু হয়। সেনা সূত্র জানিয়েছে সোমবার সকাল 7টা নাগাদ বাতাল এলাকায় সেনার গাড়ি লক্ষ্য করে এলো পাথাড়ি গুলি ছুটতে শুরু করে তিনজন গেরিলা। হামলার সাথে সাথেই সতর্ক হয়ে যায় সেনারা, সঙ্গে সঙ্গে গোটা এলাকায় ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। আর তখনই সেনাদের গুলিতে একজন গেরিলার মৃত্যু হয়, বাকি দুজনকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে। আসন্ন দীপাবলি উৎসবে গেরিলা হামলা যাতে না ঘটে সে লক্ষ্যে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে এই হামলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্তে একের পর এক গেরিলা হামলার ঘটনায় সেনা সদস্যদের ঘুম হারাম হয়েছে। ২৪ অক্টোবর বারামুলায় সেনার গাড়িতে গেরিলা হামলায় দুই সেনা জওয়ানসহ চারজন নিহত হয়। এর আগে গান্দেরবালে ও শ্রীনগর লেহ জাতীয় সড়কে নির্মাণাধীন সুড়ঙ্গের কাছে গেরিলা হামলায় ৬ শ্রমিকের মৃত্যু হয়। পরপর ঘটে যাওয়া এসব হামলার ফলে গোটা জম্মু ও কাশ্মীর জুড়ে গেরিলাদের বিরুদ্ধে সেনা তল্লাশি জোরদার করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের নিশ্চিত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলকে জবাব দেওয়ার অধিকার ইরান পরিত্যাগ করবে না। ইসরায়েলি আগ্রাসনের জবাব দেওয়া একটি অধিকার এবং সরকারের দায়িত্ব। জবাব দেওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত এবং খুবই আন্তরিক। গত শনিবার রাতে ইহুদিবাদী ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা চালায়। এতে অন্তত ইরানের চার সেনা এবং একজন বেসামরিক ব্যক্তি শহীদ হন। এই আগ্রাসন সম্পর্কে বাকাই বলেন, ইরান আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিটি জায়গায় আহ্বান জানিয়েছে যে ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে হবে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গন থেকে ইসরায়েলকে থামানোর জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি, বরং ইসরায়েল দায় মুক্তি পেয়েছে। এ কারণে তাদের সাহস আরও বেড়ে গেছে। বাকাই আরও বলেন, আমেরিকার সমর্থন নিয়ে ইসরায়েল আরও বেশি অপরাধযজ্ঞ চালাতে উৎসাহী হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েলের জন্য আমেরিকাকে অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং রাজনৈতিক সমর্থন দেওয়া বন্ধ করতে হবে বলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন। আফ্রিকার একটি শান্তিকামী সংগঠন ব্রিক্সকে গাজা উপত্যকায় ইসরায়েলি শয়তানি কার্যকলাপ বন্ধ করার মতো একমাত্র নির্ভরযোগ্য সংস্থা হিসেবে উল্লেখ করেছে। এটি ব্রিক্সভুক্ত দেশগুলোকে এ ব্যাপারে সুস্পষ্ট ও দৃঢ় অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছে। পিস প্রফেশনাল ফাউন্ডেশন বা পিসপ্রো নামক সংগঠনটি আজ প্রকাশিত এক বিবৃতিতে অবিলম্বে গাজা যুদ্ধের ব্যাপারে নিজেদের অবস্থান সুস্পষ্টভাবে ঘোষণা করার জন্য ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। আফ্রিকান বার্তা সংস্থা ব্লুপ্রিন্টের বরাত দিয়ে ফার্স্টুডে জানিয়েছে, পিসপ্রোর বিবৃতিতে বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করা এবং এই উপত্যকায় আন্তর্জাতিক আইন বাস্তবায়ন করতে বিশ্ব সংস্থাগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে। এই ছিল আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিম এশিয়ায় ইসরায়েলি অধ্যত্বের কারণ আমেরিকার পৃষ্ঠপোষকতা। ইরানে ইসরায়েলি আগ্রাসী হামলার বিরুদ্ধে দেশটির সুন্নি আলেম সমাজ এই প্রতিক্রিয়া জানিয়েছে। বিস্তারিত সংবাদ ফাঁসটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এদেশের সুন্নি আলেম সমাজ। তারা বলেছেন, পশ্চিম এশিয়ায় ইসরায়েলি ঔদ্ধত্যের পেছনে আমেরিকার পৃষ্ঠপোষকতা মূল কারণ হিসেবে কাজ করছে। যে কোনো হঠকারিতার ব্যাপারে অবৈধ ও অপরাধী ইসরায়েল সরকারের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের হুঁশিয়ারি সত্ত্বেও ইহুদিবাদী সরকার 26 অক্টোবর শনিবার ভোর রাতে উত্তেজনা বাড়িয়ে দিয়ে ইরানের তেহরান, খুজিস্তান ও ইলাম প্রদেশের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়। ওয়ার্ল্ড টুডের রিপোর্ট অনুসারে ইহুদিবাদী ইসরায়েলের এই আগ্রাসী হামলার বিরুদ্ধে ইরানের নানা অঙ্গনের বিশিষ্টজনরা, বিশেষ করে সুন্নি আলেম সমাজ, নিন্দা জানিয়েছেন। ইরানের কুর্দি অধ্যুষিত সানান্দাস শহরের জুমা নামাজের ইমাম ওস্তাদ ফায়েক রুস্তামি এ সম্পর্কে বলেন, ইরান পশ্চিম এশিয়া অঞ্চলের অন্যতম বৃহৎ শক্তি এবং বিশ্ববাসী ইরানের সামরিক শক্তিমত্তা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবল রয়েছে। ইরানে আগ্রাসন চালিয়ে ইসরায়েল বাঘের লেজে পা দিয়েছে এবং নিঃসন্দেহে তাকে এজন্যে চড়া মূল্য দিতে হবে। ওস্তাদ রুস্তামি আরো বলেন, ইরানের ইসলামী বিপ্লবের ইতিহাস প্রমাণ করে যে যেখানেই ইরানের ভূমিতে আগ্রাসন চালানো হয়েছে সেখানেই আগ্রাসী শক্তিকে দাঁত ভাঙা জবাব দেয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলকে এখন ইরানের দাঁত ভাঙা জবাবের অপেক্ষায় থাকতে হবে। ইরানের অপর প্রখ্যাত সুন্নি আলেম ও দেহ গালান শহরের জুমা নামাজের ইমাম ওস্তাদ আব্দুস সালাম মোহাম্মদী তার প্রতিক্রিয়ায় বলেছেন, ফিলিস্তিন, গাজা ও লেবানন বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। গাজা ও লেবাননে বর্তমানে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চলছে, যা ইহুদিবাদী সরকারের বর্বরতা, নিষ্ঠুরতা ও কুকর্মের বাস্তব উদাহরণ। দেহ গালান শহরের জুমা নামাজের ইমাম বলেন, ইহুদিবাদী ইসরায়েল নিজের সম্ভাব্য পতনের খবর জানে এবং অচিরেই তার অনিবার্য ধ্বংস সম্পর্কে অবগত রয়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের জেনে রাখা উচিত যে ইরানের জনগণ, প্রতিরোধ অক্ষ, আলেম সমাজ ও মুসলিম চিন্তাবিদরা ইসলাম বিপ্লব ও ফিলিস্তিনি জাতির আশা আকাঙ্ক্ষা রক্ষায় বদ্ধপরিকর এবং তারা যে কোনো অবস্থায় ইরানের ভূমিতে কাউকে আগ্রাসন চালাতে দেবে না। এদিকে ইরানের কেরমানশাহ শহরের সুন্নি আলেম ও জুমা নামাজের ইমাম ওস্তাদ আব্দুর রহমান মোরাদি পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি ঔদ্ধত্যের কারণ হিসেবে আমেরিকার পৃষ্ঠপোষকতাকে দায়ী করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলকে এই আগ্রাসী হামলার জন্য মূল্য দিতে হবে। ইরানের আরেক সুন্নি আলেম ও রাওয়ানসার শহরের জুমা নামাজের ইমাম মোহাম্মদ মাহমুদিও ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান এবং বলেন, অপরাধী ইসরায়েল সরকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে অনেক আগেই নিজের পাশবিক সত্তাকে বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। এবার সে ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে প্রমাণ করেছে, ইসরায়েল অপরাধযোগ্য ছাড়া আর কিছু চেনে না এবং আন্তর্জাতিক আইনের প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn,
আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর হাতে গতকাল 5 দখলদার ইসরায়েলি সেনা নিহত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন ঝামেলা ছাড়া ঘরে বসেই আয়কর জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে রয়েছে আমাদের পরবর্তী আয়োজন। গল্প ও প্রবাদীর গল্প।
শ্রোতা বন্ধুরে সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আমরা আজকের আসরে শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল কখনো কখনো শত্রু ও কল্যাণের কারণ হয়। দারুণ কথা না? কিন্তু কিভাবে এবং কোথেকে এই প্রবাদটির উৎপত্তি হল সেই কৌতূহল তো থাকতেই পারে, তাই না? হ্যাঁ, আজকের আসরে আমরা সেই নেপথ্য গল্পটি শোনার চেষ্টা করব।
গল্পটি এরকম। একজন সৎ এবং ধর্মপ্রাণ মানুষ গিয়েছিল শহরের বাজারে। বাজারে গিয়ে একটা গরু কিনল এবং বাড়ির দিকে রওনা হল। গরুটা ছিল বেশ মোটা, তাজা এবং চঞ্চল রকমের, যে কারুরই চোখে পড়বে গরুটা। সুতরাং পথিমধ্যে একটা চোরের নজরে পড়ে গেল এবং সে ওই গরুটাকে কি করে চুরি করা যায় সেই ফন্দি আঁটতে শুরু করে দিল। চোর তার ছায়ার মতো ওই ধার্মিক লোকটাকে অনুসরণ করতে রাখল। কিছু দূর যেতে না যেতেই চোর লক্ষ্য করল আরেকটা লোক তার সঙ্গে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে। আকস্মিকভাবে তাকে দেখে চোর খানিকটা ভড়কে গেল। তারপর কি হলো সেই কাহিনী শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
ফিরে এলাম গল্পে। চোর আকস্মিকভাবে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা লোকটিকে দেখে ভড়কে গেল এবং জিজ্ঞেস করল, কে কে তুমি, আমার পাশে কি করছ? লোকটি জবাবে বলল, আমি এক দৈত্য, নিজেকে আমি মানুষের রূপ দিয়ে পাশাপাশি চলছি যাতে সুযোগ মতো ওই ধার্মিক লোকটিকে হত্যা করতে পারি। কিন্তু তুমি কি করছ ওই লোকটার পেছনে পেছনে? কেন তাকে এভাবে অনুসরণ করছ? চোর বলল, আমি একজন চোর, চুরি করা লুটতরাজ করাই আমার পেশা। ওই লোকটার গরু আমার দৃষ্টি কেড়েছে, যতক্ষণ পর্যন্ত আমি ওই গরুটার মালিক হতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার একদম শান্তি নেই। দৈত্য বলল, তাহলে তো দেখছি আমাদের দুজনেরই ওই লোকটার সঙ্গে কাজ আছে, তাই না? তবে একজন তাকে হত্যা করতে চায়, অপরজন তার গরুটা চুরি করতে চায়, কি দারুণ ব্যাপার।
চোর বলল, ঠিক আছে, তাহলে আমরা দুজন নিজ নিজ কাজ উদ্ধার হওয়া পর্যন্ত পরস্পরের বন্ধু এবং সঙ্গী। ধার্মিক লোকটি সামনে সামনে আর চোর এবং দৈত্য পেছনে পেছনে যেতে লাগল। যেতে যেতে পৌঁছে গেল বাড়িতে, বাসায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। ধার্মিক লোকটি গোয়াল ঘরে গরুটাকে নিয়ে বেঁধে রাখল, তারপর ঘাস লতা পাতা ইত্যাদি দিল খাওয়ার জন্য। খাওয়া শেষ হলে গোয়াল ঘর পরিষ্কার করে বাসায় নিজের রুমে গিয়ে বিশ্রাম নিতে লাগল। এ সময় চোর এবং দৈত্য ঘরে ঢুকে পড়ল। তারপর কি হলো সেই কাহিনী শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
চোর এবং দৈত্য নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার আগে একটু সময় নিল। দুজনই আন মনে কি যেন সব ভাবল। চোর মনে মনে বলল, দৈত্য যে লোকটাকে হত্যা করতে পারবে তার নিশ্চয়তা কি? আমি গরু নিয়ে যাবার আগে যদি ধার্মিক লোকটি জেগে ওঠে তাহলে কি হবে? এদিকে দৈত্য মনে মনে ভাবল, ধার্মিক লোকটাকে যদি গরু চোরের চুরি করার আগে মারার চেষ্টা করি তাহলে চোর যদি চিৎকার চেঁচামেচি শুরু করে তাহলে তো পাড়ার লোকজন জেগে উঠবে, তখন কি হবে? কি করে বুঝব যে চোর নীরবে নিঃশব্দে গরু চুরি করে নিয়ে যেতে সক্ষম হবে? যদি সক্ষম না হয় তাহলে কি হবে? এভাবে দৈত্য এবং চোর মনে মনে চিন্তা ভাবনা করছিল।
হঠাৎ চোর বলে উঠল, কান পেতে শোনো বন্ধু, ভালো হয় আমি আগে গরুটা নিয়ে যাই, তারপর তুমি ধার্মিক লোকটাকে হত্যা করো। এটাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি। আমি ভয় পাচ্ছি যদি সফল না হও তাহলে আমার কাজের সাড়ে বারোটা বাজবে। দৈত্য বলল, ভুল করো না বন্ধু, আমার কাজটা আগে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কেননা আমি যদি লোকটাকে হত্যা করি তাহলে তুমি নিশ্চিন্তে তার গরুটা চুরি করতে পারবে। চোর বলল, কিন্তু আমি প্রথমেই লোক এবং তার গরুটাকে দেখেছি, সুতরাং আমি আমার কাজটা আগে সারতে চাই। এ কথা শুনে দৈত্য কি বলল সে কাহিনী শুনতে আমাদের সঙ্গে থাকুন। ফিরছি খানিক মিউজিক বিরতির পর।
দৈত্য চোরের কথা শুনে বলল, তুমি তো গরু চুরির ধান্দায় তার পিছু নিয়েছ, আর আমি স্বয়ং লোকটিকেই চাই, সুতরাং ভালো হয় আমি আমার কাজটা আগে সেরে নেই। চোর বলল, তুমি তো দৈত্য, তাই বুঝতে পারছো না তুমি কি চাও এমন কাজ করতে যার ফলে মানবতার তাই অনুতাপ বোধ করো। দৈত্য বলল, তুমি চোর তাই বুঝতে পারছ না, তুমি কি চাও এমন কাজ করি যাতে ওই গরুকে স্বপ্নেও দেখতে না পাও? দৈত্যের কথায় বিরক্ত হয়ে চোর ধার্মিক লোকটির রুমের দিকে ফিরে চিৎকার করে বলে উঠল, জেগে ওঠো, কেন ঘুমিয়ে আছ? দৈত্য তোমাকে হত্যা করতে চায়। দৈত্য একথা শুনে চোরের চেয়েও জোরে চিৎকার করে উঠল, বলল, জেগে ওঠো হে ধার্মিক, ঘুমিয়ে আছো কেন? এক চোর তোমার গরু চুরি করতে এসেছে।
দৈত্য আর চোরের চিৎকার শুনে গরুর মালিকের ঘুম ভেঙে গেল। চিৎকার করে সাহায্য চেয়ে প্রতিবেশীদের জড়ো করল। প্রতিবেশীরাও হাতের কাছে যে যা পেয়েছে, পাথর লাঠি ইত্যাদি নিয়ে এগিয়ে এসে চোর আর দৈত্যের উপর হামলা করল। বাধ্য হয়ে দৈত্য আর চোর পালিয়ে গেল। একজন প্রতিবেশী জিজ্ঞেস করল, হে খোদা প্রেমিক মানুষ, তোমার বাড়িতে যে চোর এবং রাক্ষস এসেছে কিভাবে টের পেলে? ধার্মিক লোকটি বলল, আমি জানতাম না, তারাই জাগিয়ে তুলেছে, আমার জানমালও তাই রক্ষা পেয়েছে, তাদের ঝগড়া আমার জন্য কল্যাণ করছিল। আল্লাহ চাইলে শত্রু কল্যাণের কারণ হয়ে ওঠে। এর পর থেকে শত্রুদের দ্বন্দ্ব বা লড়াইয়ের কারণে কেউ যদি দুর্ভোগ থেকে রক্ষা পায়, এই প্রবাদটি উচ্চারণ করা হয়। এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
সোনালী সময়, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের ২৭তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আখতার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানো হলে যুব সমাজ সাফল্য অর্জন করবেই। জীবনে সাফল্যের চাবিকাঠি হল জ্ঞান অর্জন ও তার যথাযথ এবং সময়োচিত প্রয়োগ। সাফল্য অর্জনের জন্য প্রথমেই দরকার জ্ঞান ও আত্মবিশ্বাস এবং লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্প ও অবিচলতা। কেউ যদি কোনো বিষয়ে মরিয়া হয়ে কাজ করে বা নাছোড় বান্দার মতো সক্রিয় থাকে, তাহলে সে ওই বিষয়ে তার লক্ষ্য অর্জন করবেই। বায়ুহীন বদ্ধ স্থানে মানুষের যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তখন সে বাতাসের সন্ধানে খোলা বা মুক্ত স্থানের দিকে মরিয়া হয়ে ছুটে যায়। সাফল্য অর্জনের জন্য ঠিক এভাবেই মরিয়া হয়ে উঠতে হয় কখনো কখনো। অন্য কথায়, যুবকরা যে বিষয়ে সাফল্য অর্জন করতে চায়, সে বিষয়ের প্রতি গভীর অনুরাগী হলে ও সাফল্যের প্রতি আত্মবিশ্বাসী হলে তাদের সাফল্য অর্জন অনিবার্য। জীবনে সুনিশ্চিতভাবে সাফল্য অর্জনের জন্য কোনো কোনো জাদু মন্ত্র বা ম্যাজিক রুল নেই। যাদের মধ্যে লড়াকু মানসিকতা নেই, তারা প্রতিপক্ষের সঙ্গে সহযোগিতায় বা দ্বন্দ্বে প্রথমেই হেরে যায়।
সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার প্রাক্কালে কয়েকদিন ২৪ ঘন্টা করে পড়াশোনা করলেও ভালো ফলাফল অর্জনের আশা করা যায় না। এজন্যই বলা হয় যে যেমন কর্ম তেমন ফল। টক ফলের বীজ রোপণ করে মিষ্টি ফলের গাছ আশা করা ঠিক নয়। যে নিজের ক্ষমতা, মেধা ও শক্তি সম্পর্কে সচেতন নয়, তার দৃষ্টান্ত সেই মাছের মতো যে পানি খুঁজে বেড়াচ্ছে অথচ সে জানে না যে সে পানির মধ্যেই সাঁতার কাটছে। যুব সমাজকে এটাও মাথায় রাখতে হবে যে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না এবং সবুরে মেওয়া ফলে। বিনা পরিশ্রমেই রাতারাতি ধনী হতে সক্রিয় যুবকরা নানা প্রতারণার শিকার হয়ে তাদের পুঁজি বা সর্বস্ব হারিয়ে ফেলেন, এমনটি প্রায়ই ঘটতে দেখা যায়। গোড়া শক্ত না করেই যে গাছ দ্রুত বেড়ে ওঠে, সে গাছ বাতাসের সামান্য আঘাতেই কুপকাত হয়ে পড়ে। জীবনের সাফল্য বলতে কি বোঝায় সে বিষয়েও ধারণা অর্জন খুব জরুরি। কেবল পার্থিব জীবনের ক্ষণস্থায়ী বিলাস বা সুখই প্রকৃত সাফল্য নয়। প্রকৃত সাফল্য হল পরকালের অনন্ত জীবনে সুখী হওয়া, আর সেজন্য দরকার যথেষ্ট সৎকর্ম ও জীবনের সব ক্ষেত্রে সঠিক পথে তথা সিরাতুল মুস্তাকিমে থাকা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ?
যুব সমাজকে সাফল্যের সঠিক রাজপথে নিয়ে যেতে হলে তাদের অভিভাবক, বাবা মা বা মুরব্বীদেরকে আগে সঠিক পথে থাকার দৃষ্টান্তের অধিকারী হতে হবে। তবে তাদেরকে এটাও বোঝাতে হবে যে দুই একটি ব্যর্থতা মানেই জীবন ব্যর্থ হয়ে যাওয়া নয়। জীবনটা সবসময় ফুলশয্যা নয়, এখানে রাজা বাদশাকেও অনেক কঠোর প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। জীবনের পরীক্ষাগুলোই উত্তীর্ণ হতে হলে থাকতে হবে ধৈর্য, অধ্যাবসায় এবং সাফল্যের দৃঢ় সংকল্প ও আশাবাদ। কখনো কখনো ব্যর্থতা মেনে নিতে হয় এবং এই সব ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই গড়তে হয় পরবর্তী সাফল্য বা বিজয়গুলোর ভিত্তি। প্রবাদ বাক্যে বলা হয়, বড় যদি হতে চাও ছোট হও আগে, একবার না পারিলে দেখো শতবার, ইচ্ছা থাকিলে উপায় হয়, প্রয়োজনই হল আবিষ্কারের চাবিকাঠি, সাবধানের মার নেই। আসলে জীবনে সাফল্যের জন্য দৃঢ় দৃষ্টি সম্পন্ন পরিকল্পনা থাকাও জরুরি। কেউ যদি দেশের সেরা প্রকৌশলী হওয়ার জন্য পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়, তাহলে সে দেশের শ্রেষ্ঠ প্রকৌশলী না হতে পারলেও অন্তত বড় মাপের প্রকৌশলী হতে পারবে। যে যত বেশি বড় হতে চায় তাতে তত বেশি সাহসী ও দৃঢ় সংকল্প হতে হবে।
যুব সমাজ কখনো কখনো ভুল করলে তাকে এমনভাবে বকাঝকা করা বা শাস্তি দেওয়া উচিত নয় যাতে সে পরবর্তীকালে সাফল্য অর্জন সম্পর্কে হতাশ না হয়ে পড়ে বা সমাজের কঠোর বিরুদ্ধবাদীতে পরিণত না হয়। ব্যর্থতা বা প্রতিবন্ধকতাগুলো নানা পরীক্ষার মতো যা বড় রকমের সাফল্যের ভিত্তি গড়ে দেয়, এবং যুব সমাজকে এটাও বোঝাতে হবে যে সোনা প্রকৃতই সোনা কিনা তা প্রমাণের জন্য সোনাকে পরীক্ষার কষ্টি পাথরে পোড়ানো হয়। ইমান ও আধ্যাত্মিকতা শক্তিশালী হলে যুব সমাজ সহজেই তাদের লক্ষ্যগুলো অর্জন করতে পারে। এ বিষয়ে এক মুহূর্তের জন্য উদাসীন থাকা উচিত নয় যে সমস্ত কল্যাণ ও সাফল্যের মালিক হলেন আল্লাহ, এবং তাঁর উপরই ভরসা রাখতে হবে সর্বোচ্চ মাত্রায়। মহান আল্লাহর মনোনীত বান্দাদের অনুসরণ এবং তাদেরকে ওয়াসিলা করার মাধ্যমে ইমান ও আধ্যাত্মিকতা জোরদার হয়। গবেষণায় দেখা গেছে পরিশ্রমী, কর্মঠ ও উদ্যমী মানুষ অন্যদের তুলনায় মহান আল্লাহর সঙ্গে বেশি ঘনিষ্ঠতা অনুভব করেন।
মহান আল্লাহর মনোনীত বান্দারা বা বিশ্বাসীরা যখন কোনো ভালো কিছুর সন্ধান পান, তখন তারা এ কল্যাণে অন্যদেরও শরিক করেন বা শরিক করতে চান। এ ধরনের মানুষ তাঁদের কাজ বা লক্ষ্যগুলোকে সফল করতে অন্যদের চেয়ে অনেক বেশি ঝুঁকি নেন, এবং আল্লাহর প্রতি তাঁদের বিশ্বাস আর আস্থা বা ভরসাও অন্যদের তুলনায় অনেক গুণ বেশি। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই।
কথা হবে আবারও আগামী পর্বে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের আহলে বাইতের দৃষ্টিতে সৌভাগ্যের পথ শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজও আমরা হজরত ইমাম হাসান আলাইহিস সালামের কাছে তাঁর পিতা আমিরুল মোমিনিন হজরত আলী আলাইহিস সালামের তুলে ধরা কিছু মূল্যবান উপদেশ শোনাব। তিনি উপদেশ হিসেবে পুত্রকে যা বলেছেন আসলে তা সব যুগের মানুষের জন্যেই অমূল্য শিক্ষা। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি মুজাহিদুল ইসলাম
ও আমি আক্তার জাহান। আলী আলাইহিস সালামের পুত্র হাসান আলাইহিস সালামকে আরো বলেছেন, তোমার উপর যে দুঃখ নেমে আসুক না কেন, ধৈর্যশীল সিদ্ধান্ত ও সুনিশ্চিন্ত বিশ্বাস রেখে তা দূর করবে। যে নেই পরায়ণতাকে এড়িয়ে চলে সে স্বেচ্ছাচারিতা করে। অল্প তুষ্টি মানুষের জন্য কতই না চমৎকার গুণ। মানুষের সঙ্গে থাকা নিকৃষ্টতম জিনিস হল হিংসা। নিরাশ হওয়া দূষণীয় কাজ, কৃপণতা তিরস্কার আনে। বন্ধু হতে হবে উপযুক্ত। বন্ধু হল সেই ব্যক্তি যে আড়ালে সঠিক কথা বলে। রিপু হল অন্ধত্বের অহংকার। দিশেহারা অবস্থায় বিচলিত না হওয়া একটি ভালো গুণ। নিশ্চিন্ত বিশ্বাস কতই না দুঃখ নিবারক। মিথ্যার পরিণাম হল তিরস্কার। সত্যের মধ্যে রয়েছে নিরাপত্তা, আর মিথ্যার পরিণাম হল শোচনীয় পরিণাম।
আলী আলাইহিস সালাম আরও বলেছেন, অনেক দূরের মানুষ রয়েছে যারা কাছের আত্মীয়ের চেয়েও আপন, আবার অনেক নিকটাত্মীয় রয়েছে যারা অপরিচিতদের চেয়েও দূরতর বা পর। পরবাসী হল সেই ব্যক্তি যার কোনো বন্ধু নেই। অন্যের সম্পর্কে খারাপ ধারণা যেন তোমাকে বন্ধু থেকে বঞ্চিত না করে। যে ব্যক্তি সংযমী হয়ে চলে সে নিরাপদে থাকে। যে ব্যক্তি সত্যকে অতিক্রম করে সে সংকীর্ণতার মধ্যে ডুবে থাকে। যে নিজের অধিকারকে রক্ষা করে সে বেশি স্থায়ী হয়। দান খয়রাত করা অনেক বড় উত্তম গুণ। নিকৃষ্টতম নীচতা হল শক্তি বা ক্ষমতা পেয়ে অত্যাচার করা। লজ্জা হল সব সৌন্দর্যের উৎস। সবচেয়ে মজবুত রশি হল তাকওয়া বা ক্ষুধাভীতি। সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল সেটাই যা তোমার ও আল্লাহর মধ্যে বিদ্যমান।
আলী আলাইহিসসালাম আরও বলেছেন, যে ব্যক্তি তোমার অনুগ্রহ গ্রহণ করে সে তোমাকে অনুগ্রহ করল, বেশি তিরস্কার জেদের আগুন জ্বালিয়ে দেয়। যেখানে লোভ ধ্বংসের কারণ হয়ে থাকে সেখানে না পাওয়ার হতাশায় উত্তম অর্জন, সব দোষ প্রকাশ পায় না এবং সব ফরজ কাজই পালন করা যায় না। বহু চক্ষুমান ব্যক্তি অহংকার ও বেশি আত্মবিশ্বাসের কারণে ভ্রান্তিতে নিপতিত হয়, আর বহু অন্ধ মানুষ অন্যের দিক নির্দেশনা নিয়ে সোজা পথে চলে, সবাই যা চায় তা পায় না, সব সংযমী ব্যক্তি মুক্তি পায় না। মন্দকে দূরে ঠেলে দাও, কারণ তুমি যখনই চাও তার দিকে ধাবিত হবে। সদাচার পেতে চাও তাহলে সদাচার করো, বেশি বেশি অভিযোগ করো না, কারণ এতে বিদ্বেষ বাড়ে এবং শত্রুতার জন্ম দেয়। ক্ষমা চাও তার কাছে যে ক্ষমা করবে বলে তোমার আশা আছে। অজ্ঞের থেকে সম্পর্ক ছিন্ন করা প্রজ্ঞাবানের সাথে সম্পর্ক স্থাপনের সমান। পরিবারের সম্ভ্রম রক্ষা করা মহত্বের পরিচয়। যে ব্যক্তি কালের মুখোমুখি দাঁড়ায় সে কষ্ট পায়।
আলী আলাইহিসসালাম আরও বলেছেন, প্রতিশোধ জালেমদের অনেক বেশি কাছে। যে প্রতিশ্রুতি ভাঙে তার জন্য সমীচীন হল তার প্রতিও অঙ্গীকার রক্ষা করা হবে না। যে ব্যক্তি জ্ঞানের দুর্গে থাকে এবং এরপর বিচ্যুত হয় তার বিচ্যুতি কঠিনতম বিচ্যুতি। মিথ্যাবাদিতার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। ফ্যাসাদ বা অনাচার বহু কিছুকে ধ্বংস করে দেয়, আর মিথ্যাচার অল্পকেই ফলপ্রসূ করে। স্বজনের অভাব লাঞ্ছনাকর হয়, পিতামাতার সঙ্গে সদাচার করা উত্তম। তাড়াহুড়ো বিচ্যুতি ডেকে আনে, সেই আনন্দ ফুর্তি ভালো নয় যার পেছনে অনুশোচনা থাকে। বিবেকবান সেই যে অভিজ্ঞতা থেকে উপদেশ ও শিক্ষা নেয়। হেদায়েত অন্ধত্বকে দূর করে। তোমার জিহ্বা হল তোমার মস্তিষ্কের মুখপাত্র। উত্তম প্রতিবেশীর নিদর্শন হল প্রতিবেশীর ভালো মন্দ জিজ্ঞাসা করা।
আলী আলাইহিসসালামের পুত্র হাসান আলাইহিসসালামকে আরও বলেছেন, যে মধ্যপথে চলে সে কখনো ধ্বংস হয় না, যে সংযমী হয় সে কখনো অভাবে পড়ে না। প্রত্যেক মানুষের ভেতরটা তার মুখে প্রকাশ পায়। এমন অনেক লোক আছে যে নিজের মৃত্যুর অনুসন্ধান করে। নিশ্চিন্ত বিশ্বাসকে আশা দিয়ে বিনিময় করো না। এমন নয় যে যা কিছুতে ভয় রয়েছে তাই ক্ষতিকর। অনেক রসিকতা আছে যা মারাত্মক হয়ে দাঁড়ায়। যে ব্যক্তি কাল থেকে নিরাপদ থাকে কাল তার কাছে বিশ্বাসঘাতকতা করে। যে কালের উপর অহংকার করে সে তাকে লাঞ্ছিত করে। যে তার বিরুদ্ধে সংঘাতে নামে তাকে ধরাশাহী করে। যে তার আশ্রয় নেয় তাকে আত্মসমর্পিত করে।
হযরত আলী আলাইহিসসালাম আরও বলেছেন, তীর নিক্ষেপ করলেই যে তা লক্ষ্য ভেদ করবে তা নয়, শাসক বদলে গেলে সময়ও বদলে যায়। তোমার উত্তম স্বজন হল সেই যে ভার লাঘব করে দেয়। রসিকতা বিদ্বেষের কারণ হয় এবং অনেক লোভী ভিক্ষুকে পরিণত হয়। ধর্ম বা দিনের মূল কথা হল সঠিক নিশ্চিত বিশ্বাস। পূর্ণ নিষ্ঠা তোমাকে পাপ থেকে বিরত রাখবে। সর্বোৎকৃষ্ট উক্তি হল যা কর্মের মাধ্যমে সত্যায়িত হয়। সুস্থতা রয়েছে অটলতার মধ্যে। দোয়া হল রহমতের চাবিকাঠি। ভ্রমণে বের হওয়ার আগে সঙ্গীর খোঁজ নাও, বাড়ির আগে প্রতিবেশীর খোঁজ নাও। দুনিয়ায় এমন অবস্থায় থাকো যেন অচিরেই তা থেকে বিচ্ছিন্ন হবে। তোমার উপর কেউ বড়াই করলে তা সহ্য করো, যে তোমার কাছে ক্ষমা চায় তার ক্ষমা মঞ্জুর করো।
Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգին։